الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের মদিনা চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবারো হাজির হয়েছে আমরা আমাদের এই পর্বের মধ্যে আল্লাহ তাআলার কালামে পাকের ওই আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কতই না ভালোবাসার কতই না মহব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘটিয়েছেন যে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন এবং বান্দাকে আল্লাহ তাআলা ভালোবেসে কিছু আয়াত কিছু আদেশ কিছু বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন তাই আমাদের উচিত ওই সকল আয়াতের নিয়মিত তিলাওয়াত করা আমার রব আমার মালিক আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করে কি কি বলেছেন এবং তা পালনে সচেষ্ট থাকা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ সেই তৌফিক নসিব করুন চলুন শুরুতেই দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নেব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দরুদ শরীফ পাঠের মাধ্যমে সজ্জিত করে নাও কেননা এটা অর্থাৎ তোমাদের দরুদ শরীফ পড়াটা আমার প্রতি কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা আজকে পবিত্র কালামে পাকের সূরা আলি ইমরানের 102 এবং 3 নম্বর আয়াত যা আমরা গত পর্বের মধ্যে আলোচনা করেছিলাম আজকেও ওই আয়াত দ্বয়ের আবার তিলাওয়াত শ্রবণ করব এবং তার একটি পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা বুঝে চলুন আজকেও আবার ওই আয়াত এর ইয়াদটা একটু তাজা করে নেই ওই আয়াতের তিলাওয়াত আমরা শ্রবণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله مدير চ্যানেল দর্শক বিন্দু গত অনুষ্ঠানে গত পর্বে আমরা সূরা আলী ইমরানের 102 এবং 3 নং আয়াতে তেলাওয়াত শ্রবণ করেছিলাম এবং এর অনুবাদ আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম সাথে সাথে এই আয়াতের কিছুটা ব্যাখ্যা আপনাদের খিদমতে আমরা মাদানী ফুল সহকারে পেশ করার চেষ্টা করেছিলাম আজকে এরই ধারাবাহিকতায় আমরা আরেকটি অংশ নিয়ে এই আয়াতের একটা অংশ নিয়ে আলোচনা করব সেটা একটু পরে আপনারা জানতে পারবেন চলুন প্রথমে যেই আয়াতে কারিমাদয় তেলাওয়াত হয়ে আছে তার আমরা অনুবাদ আবার শ্রবণ করে নিন সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যা কানজুল ঈমান শরীফ থেকে তার অনুবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য এবং কখনো মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে এটা তো 102 নং আয়াতের মধ্যে আমরা এর অনুবাদ পেয়েছি 103 নং আয়াতের কিছুটা অংশ যা আজকে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 102 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ভয়ের উপর আমাদের আলোচনা হয়েছিল গত পর্বের মধ্যে যেভাবে ভয় করা অপরিহার্য, আল্লাহকে ভয় করো যেমনই ভাবে তাকে ভয় করা অপরিহার্য। আরেকটা অংশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কখনো মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে, অর্থাৎ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না, ঈমান ছাড়া মৃত্যুবরণ করো না, ঈমান সহকারেই তোমরা মৃত্যুবরণ করো। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন। আজকে মাদিনার দর্শকবৃন্দ, আমরা যেই অংশটা নিয়ে আজকে আলোচনা করব আজকের এই দ্বিতীয় পর্বের মধ্যে, এই আয়াতের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা আজকে যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্পর্কে। ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুহসিন ইকরামগণ বলছেন, এই আয়াত দ্বারা বোঝা গেল যে ঈমান ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে আর কাফিরের মধ্যে, সে আর অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। তার জন্য যেভাবে, অর্থাৎ কাফিরের জন্য অমুসলিমের জন্য যেভাবে জাহান্নাম স্থায়ী, আর যে দুনিয়াতে তো বাহ্যিকভাবে সে মুসলমান ছিল, নামে মুসলমান, কাজে মুসলমান, সব কিছুতে মুসলমান, কিন্তু তার আভ্যন্তরীণ জগৎ, তার ভেতরের জগৎ খারাপ হওয়ার কারণে, অথবা তার প্রত্যেকটা কাজ হয়তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হওয়ার কারণে, বা তার ভেতরগত কোনো এমন কাজ ছিল যেই অপ্রকাশ্য গুনাহের উপর আল্লাহ তাআলা নারাজ হয়েছে, যেটার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে ঈমান নসিব করে নাই, সে শয়তানের ধোকায় পড়ে সে তার আখিরি অবস্থার মধ্যে তার ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে তার থেকে, অর্থাৎ সে ঈমানের উপর ইন্তেকাল করতে পারে নাই, তো সে আর কাফিরের মধ্যে কোনো পার্থক্য নাই, তার জন্য আখিরাতের মধ্যে রয়েছে চির লাঞ্ছনা এবং স্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক নসিব করুন। হ্যাঁ মাদিনার চ্যানেল দর্শক, কিন্তু ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, যেটা হয়তো আমরা একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের কোনো উপযুক্ত মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাটা আমরা মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম এবং কার্যে পরিণত করলাম, আমাদের কার্যে বহিঃপ্রকাশ ঘটালাম, এটাই হচ্ছে ঈমানের চাহিদা এবং ঈমানের শাব্দিক এবং মৌলিক অর্থ হচ্ছে এটাই। মাদিনার চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রকাশ্যে তো কালিমা শরীফ বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলাম, কিন্তু অন্তরও অ্যাকসেপ্ট করলাম, অনেকে তো অন্তর অ্যাকসেপ্ট করতে পারে না, এটাকে এটার প্রতিফলন অন্তরের মধ্যে ঘটাতে পারে না আভ্যন্তরীণ জগতে, আর বাহ্যিকভাবে এটার প্রতিফলনও সে ঘটাতে পারে না। যেমন কোরআনের পাককে আমরা বিশ্বাস করি, কোরআনের পাকের প্রত্যেকটা আয়াতকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু আমি পুরা জীবনভর সুদের ব্যবসা করে গেলাম, সুদকে হারাম জানি কিন্তু মানতে পারিনি। আল্লাহ তাআলা বিধর্মীর যাবিহাকে, বিধর্মীর জবেহকৃত জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার নামে যেটা জবেহ করা হয় নাই সেটাকে আমরা সেটাকে কোরআনে পাক হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমার সাথে বিধর্মীদের উঠা বসা, লেনদেন তাদের ঘরে খাচ্ছি, বা বিধর্মী হোটেলের মধ্যে খাচ্ছি, বা নামে মুসলমান কিন্তু সে বাইরের প্রোডাক্ট নিয়ে আসছে, যেই পশুকে আল্লাহ তাআলার নামে মুসলমানরা জবেহ করে নাই। দেখতে হবে যেটা আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, ওই পশুকে জবাই করা হচ্ছে কিনা। আচ্ছা ওই পশুকে জবাই করছে তো কারা করছে, মুসলমান করছে না বিধর্মী করছে? আচ্ছা মুসলমান করছে তো আল্লাহ তাআলা নাম নিয়েছে কি নেয় নাই? আচ্ছা বর্জন করেছে তো কি ইচ্ছাকৃতভাবে বর্জন করেছে, নাকি অনিচ্ছায় ভুলবশত বর্জন করে সে জবাই করে দিয়েছে? বিভিন্ন বিধান রয়েছে শরীয়তের, আহকামগুলো, হুকুমগুলো, বিধানাবলীগুলো আমাদের শেখা অত্যন্ত প্রয়োজন। আজকে মাদিনা চ্যানেলের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই প্রোগ্রাম, অর্থাৎ হে ঈমানদারগণ, মুমিনদের প্রতি আল্লাহর পয়গামে এই অনুষ্ঠানে আমরা দাওয়াত দিচ্ছি, এটা যে আমরা আসলে কালিমাকে মুখে যেভাবে উচ্চারণ করে থাকি, অন্তরের মধ্যে এটার বিশ্বাস পরিপূর্ণভাবে আমাদের রাখতে হবে, এবং বাহ্যিকভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে এটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, এটাই হচ্ছে আসল মুমিনের পরিচয়। কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে যে মুসলমানের একটা পরিচয় দিতে গিয়ে এখানে ইরশাদ করা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। বলা হচ্ছে তোমাদের মাঝে কেউ মন্দ কাজ হতে দেখলো, তো সেই প্রথমে সেটাকে আপন হাত দ্বারা রুখে দিবে, আপন হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইস্তাতি, এতে যদি সে সমর্থ না হয়, এর যদি সে যোগ্যতা না রাখে, এর শক্তি না রাখে, এটা করতে যদি সে সক্ষম না হয়, তা বিলিসানি, তাহলে সে সেটাকে মুখ দ্বারা বারণ করবে, জিহ্বা দ্বারা বারণ করবে, কথার মাধ্যমে সেটার প্রতিবাদ জানাবে। ফাইল্লাম ইস্তাতি, যদি এর প্রতিও সে সক্ষমতা না রাখে, তাবি কলবিহি, তাহলে সে তার অন্তর দ্বারা সেটাকে প্রতিহত করবে, অর্থাৎ সে অন্তরে সেটাকে খারাপ জানবে এবং সেটা থেকে সে বিরত থাকবে। ওয়াজালিক আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সবচেয়ে কমজোর পর্যায়, কমজোর স্তর, একেবারে দুর্বল পয়েন্ট, দুর্বল ঈমানদারের পরিচয়। মূল কথা হাদিসে বাকির ইরশাদের সারমর্ম হচ্ছে, কোন জায়গায় খারাপ কাজ হতে দেখেছে, সাথে সাথে সেটাকে প্রতিহত করা, আমার কথায় বার্তায় আমার যোগ্যতা অনুসারে আমি সেটাকে প্রতিহত করব, সেটা হতে দেবই না। আচ্ছা, যদি অতটুকু সক্ষমতা আমি না রাখি, অ্যাবিলিটি না রাখি এবং আমার যোগ্যতাও তেমন নাই, তাহলে আমি মুখ দ্বারা মানা করব উত্তম পদ্ধতি। ভাই, এটা শরীয়তের মধ্যে নাজায়েজ, হারাম, এতে আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে নারাজ হবে, এই কাজটা আমাদের মুসলমানদের জন্য করা উচিত না। অথবা বিধর্মী করছে, তাদেরকেও বোঝাতে পারি, তাদেরকে ইমানের সৌন্দর্য তাদের সামনে উপস্থাপন করতে পারি, এটাও যদি করার সক্ষমতা যোগ্যতা সামর্থ্য আমি না রাখি, কারণ আমার জানের ভয় আছে বা কোনো সমস্যার কারণে, তখন আমাকে অবশ্যই অন্তর দ্বারা, মুখে পাচ্ছি না তো অন্তর দ্বারা এটাকে খারাপ জানতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে। মন্দ কাজ যে করছে তাকে মন্দ না বলে ওই কাজকেই মন্দ জানা এবং তা থেকে দূরে থাকার নাম, বিরত থাকার নামই হচ্ছে ইমান। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের বহিঃপ্রকাশ কথায় কাজে অন্তরে ঘটানোর তৌফিক নসিব করুন। ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, বুজুর্গরা বলছেন, দুনিয়াতে যার ইমান হেফাজতের কোনো চিন্তা থাকে না, কোনো টেনশনই থাকে না, তার ব্যাপারে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়া হতে পারে, সে ইমান সহকারে মৃত্যু হয়তো বরণ নাও করতে পারে। তো এই পরীক্ষা, ইমানের পরীক্ষা, যে পরীক্ষা আবার দ্বিতীয়বার রিপিট করার, দ্বিতীয়বার দেওয়ার আর কোনো অপশন থাকে না, দ্বিতীয়বার ওই পরীক্ষা আমি দিতে চাইলেও দিতে পারি না, তাই ওই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি রাখা দরকার এবং এই পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য যা যা জ্ঞান অর্জন করা দরকার, যা কিছু আমাকে করা দরকার, সব কিছু আমাকে শিখে তার প্রতি মনোযোগী হওয়া দরকার। চলুন আমরা এখন এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যা কিবলা শেখ তরিকত আমির আলহ সুন্নাত ওনার ছোট্ট রিসালা, ছোট্ট পুস্তিকা মন্দ মৃত্যুর কারণের মধ্যে আমির আলহ সুন্নাত বিশদভাবে এনেছেন। আমরা আজকে তা থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আমাদের ঈমান হেফাজতের একটা ব্যবস্থা আমরা করতে পারি। শারহুস সুদুর কিতাবের মধ্যে কিছু ওলামায়ে কিরাম রাহিমাহুল্লাহ সালাম ইরশাদ করেন যে মন্দ মৃত্যুর চারটি কারণ আছে। নাম্বার এক, প্রথম নম্বর কারণ যেটা ওলামায়ে কিরাম শনাক্ত করেছেন সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে অলসতা। নাম্বার দুই, মদ্যপান। নাম্বার তিন, মা বাবার অবাধ্যতা। নাম্বার চার, মুসলমানকে কষ্ট দেয়। ইসলামী ভাইয়া, এই চারটা জিনিস আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু আজকে একটু জাস্টিফাই করে দেখি, আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি। নাম্বার এক, নামাজ পড়ছে কিনা। একটা পর্যায়ে রয়েছে মুসলমানদের, একটা স্তর রয়েছে যারা নামাজই পড়ে না, নামাজকে মহাব্বত করে, নামাজিদেরকে সম্মান করে এবং মসজিদকে সম্মান করে, মসজিদে ইমামকে মুয়াজ্জিনকে ভালো মহাব্বত করে, সম্মান করে, নিজে নামাজ পড়ে। ইসলামী ভাইরা, কেয়ামতের দিন নামাজের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন নামাজের করা হবে। দেখেন, প্রশ্নের স্তরটা দুই স্থানে হবে, প্রশ্নের ব্যাপারটা, পর্যায়টা দুই স্থানে হবে, একটা হচ্ছে কবরের মধ্যে প্রশ্ন হবে, আরেকটা হচ্ছে আখেরাতে, অর্থাৎ একেবারে হাশরের ময়দানে প্রশ্ন হবে। কবরের মধ্যে যেই প্রশ্নগুলো করা হবে সেটা হচ্ছে ঈমান বিষয়ক, আকীদা বিষয়ক, আর কেয়ামতের দিন যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আমল বিষয়ক প্রশ্ন। তো কেয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে আমলের ক্ষেত্রে, নামাজের ব্যাপারে। তো দ্বিতীয় প্রশ্ন পর্বে আমাদেরকে ডাকা হবে, যখন প্রথম প্রশ্ন পর্বে, প্রথম রাউন্ডে আমরা পাশ করেছি, তো আমাদেরকে দ্বিতীয় রাউন্ডের জন্য ডাকা হবে। কবরের প্রশ্নের মধ্যে, ঈমান ও আকীদার প্রশ্নের মধ্যে আমি জয়ী হয়ে গেছি, আমি সফল কাম হয়েছি, আমি সফল হয়েছি, তো আখেরাতে অর্থাৎ মাহেশরে আমাকে দ্বিতীয় রাউন্ডে ডাকা হবে আমলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যদি আমি প্রথম পর্যায়ে ফেল হয়ে যাই, তো আমার জন্য তো জাহান্নামই জাহান্নাম লিখে দেয়া হলো, আর আমলের কি প্রশ্ন এই ওখানে? তাই আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কোন পর্যায়ে রয়েছে। যারা এটা বলে যে আমার ঈমান তো পরিপূর্ণ রয়েছে, আমার ঈমান তো পাক্কা রয়েছে, আমার নামাজের আমলে দরকার কি, আমি বাস মহাব্বত করি আমার আল্লাহকে, আমার রসুলকে, আল্লাহ তাআলা অনেক দয়ালু, হ্যাঁ আল্লাহ তাআলা অনেক দয়ালু, এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর, আল্লাহ তাআলার আজাব অত্যন্ত কঠিন কষ্টদায়ক। কাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন? এক তো কাফিরদের জন্য, অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য, আল্লাহ তাআলাকে যারা মানে না, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার সাথে যারা শরিক করে তাদের জন্য, এবং সাথে সাথে মুসলমানদের ওই স্তরের জন্য বানিয়েছে যারা আমল বিমুখ, আমলের ক্ষেত্রে উদাসীন, এবং তারা আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কতই সুন্দরভাবে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ বলে বলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটাকে কোনো তোয়াক্কাও করে নাই, আল্লাহ তাআলার পয়গামকে কোনো মূল্যই দেয় নাই তাদের জন্য। তাই উলামায়ে কেরাম বলছেন, ঈমান নামক অমূল্য রত্নকে যেই বেষ্টনী দ্বারা আপনি চারিদিকে ঘেরাও করে রাখবেন সেটা হচ্ছে আমল। আমল নামক বেষ্টনী দ্বারা যদি আপনি আপনার ঈমানকে হেফাজত না করেন, তাহলে মৃত্যুর সময় বা যে কোনো সময় শয়তান ঝাঁপটি মেরে, শয়তান আপনার উপর হামলা করে আপনার ঈমান নামক মূল্যবান সম্পদটাকে সে ছিনতাই করতে পারে, সে ছিনিয়ে নিতে পারে। তাই আমি যদি আমার আমলের চারিদিকে বেষ্টনী রাখতে পারি, তো ইনশাআল্লাহ আমার ঈমানও হেফাজত থাকবে, আমলের কারণে আমার ঈমান ঝকমক করতে থাকবে। তাই কি ইসলামী ভাইরা, ইসলামের মধ্যে ঈমানের তো মজবুত একটা অবস্থান রয়েছে, আর ঈমানকে মজবুত করার জন্য আমলের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তাই আমলকে অস্বীকার করার কোনো যোগ নাই, আর ঈমানকে অস্বীকার করলে তো সে আর মুসলমানই থাকে না, সে ঈমানের গণ্ডি থেকে, মুসলমানের গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। তা উলামায়ে কেরাম বলছেন, প্রথম নম্বর যে কারণ মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার, ঈমান ছিনিয়ে নেওয়ার সে যে কারণগুলো ওনারা শনাক্ত করেছেন, নাম্বার ওয়ান হচ্ছে নামাজের মধ্যে অলসতা করা। তাই আজকে থেকে আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমাদের নামাজ কোনোটা কাজা হবে না। মুসলমান যারা সাবালিক, প্রাপ্তবয়স্ক, যারা বিবেক বুদ্ধি সম্পন্ন, শারীরিকভাবে কোনো দুর্বলতা নাই, এবং মসজিদে যাওয়ার ক্ষেত্রে যাদের কোনো অপারগতা নেই, তাদের জন্য জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করাটা তাদের জন্য ওয়াজিব। তাদের জন্য মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করাটা ওয়াজিব। তাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে থাকি মসজিদের মধ্যে আদায় করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর, যেটা মদ তো হারাম, আমরা মুসলমান হয়ে মদকে আমরা স্পর্শ করতে পারি না, মদের প্রতি আমরা দৃষ্টিও দিতে পারি না, মদ নামের শব্দটা আমরা কেনই বা আমাদের সমাজের মধ্যে এটাকে প্রচলন রাখবো। মদ হারাম হারাম, যেভাবে সুয়র হারাম সেভাবে মদই হারাম, জুয়াও হারাম, রিশুয়াত হারাম, আপনার সুদ ঘুষ ইত্যাদির লেনদেন হারাম। যেভাবে মাকে বিবাহ করা একজন সন্তানের জন্য, মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া, এটা যেভাবে হারাম, মদ এর চেয়েও নিকৃষ্টতর হারাম কাজ। মদকে, মদ এর ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন ইরশাদাত রয়েছে। তো মদ যারা বানায়, মদ যারা পরিবেশন করে, মদ যারা কেনে, মদ যারা বিক্রি করে, মদ এর প্রতি যারা উৎসাহিত করে, ইত্যাদি ইত্যাদি ব্যক্তিদেরকে সমানভাবে আজাব দেয়া হবে। তাদের উপর আল্লাহ তাআলার, আল্লাহ ফেরেশতাদের লানত, আল্লাহ ও তার ফেরেশতাদের অভিসম্পাত তাদের উপর। তাই কৃষ্ণাই ভেরা, যার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, তার ঈমান কিভাবে মৃত্যুর সময় ঠিক থাকতে পারে? তাই মুসলমান আমরা আমরা মদের বারে যেতে পারি না, মদবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ আমি এটা মনে করলাম, আমি তো মদ পান করি না, কি হয়েছে আমাকে সে মদ পান করাতে পারবে না, কিন্তু তাদের সাথে একটা সখ্যতা সংস্পর্শে বসার কারণে আস্তে 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 একদিন একদিন তাদের বৈঠকের মধ্যে মদ নিয়ে আলোচনা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে। দোস্ত বলতে পারে, একটু খেয়ে দেখ না, অনেক মজা, আচ্ছা এরকম শয়তান আপনার উপর সাওয়ার হয়েছে, তো না জানি কোন মুহূর্তে আপনি এটা পান করে ফেলেন, এবং এটার ক্ষেত্রে আপনি অভ্যস্ত হয়ে গেলে আপনার দুনিয়াও বরবাদ, আখরাতও বরবাদ। আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করুক। নম্বর তিন, মা বাবার অবাধ্য, কোন ঘরটা বাধ্য সন্তান দ্বারা আজকে পরিপূর্ণ হয়ে আছে? প্রায় ঘরের মধ্যে মা বাবার অভিযোগ, আমার সন্তান আমার বাধ্য না, আমার সন্তান আমাদের খেয়াল রাখে না। নিজ সন্তানদের যেভাবে আমার সন্তান খেয়াল রাখে, আমরা মা বাবা আমাদের প্রতি তাদের কর্তব্য তারা ঠিক মতো পালন করছে না। অথবা ছোট সন্তান যদি এখনো বিবাহ শাদী করে নাই, তারাও মা বাবার কতটুকু বাধ্য? শরীয়ত আমাকে আল্লাহ তার রসুলের পরে সবচেয়ে যেটা আমার উপর হুকুম অপরিহার্য করেছে, যাদের খিদমত বান্দাদের মধ্যে, সেটা হচ্ছে মা বাবার। মাকে বেশি খিদমত করতে হবে, বাবাকে বেশি সম্মান করতে হবে। তাই পিএসআইরা মাদুরি চায় দর্শক, কিন্তু আমাদের মা বাবা আমাদের উপর নারাজ কেন হবে? মা বাবার ব্যাপারে জানতে, মা বাবার খিদমত সম্পর্কে জানতে আমরা আমির আলী সুন্নাতের সুন্দর একটা রিসালা ছোট পুস্তিকা রয়েছে, এটা হচ্ছে উর্দুর মধ্যে রয়েছে সামুদ্রিক গম্বুজ, বাংলার মধ্যে এটার অনুবাদ হয়েছে সামুদ্রিক গম্বুজ নামে। আমরা এটা পড়ি, মা বাবার প্রতি আমাদের মহাব্বত উপচে পড়বে এবং চোখ দিয়ে পানি ঝরতে থাকবে, আর মা বাবার কদমে গিয়ে আমরা মাফ চাইতে থাকবো। কেনই বা আমরা মা বাবার খিদমত করবো না? যেখানে বলা হয়েছে হাদিসে বাগের মধ্যে, মায়ের কদমে চুম্বন করা যে জান্নাতের চৌখাটের মধ্যে চুম্বন করার সামিল, আর বাবাকে বলা হয়েছে জান্নাতের মধ্যম দরজা। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শক, বাবা নামক ওই দরজা দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, আর চৌখাটার মধ্যে চুমু দিয়ে প্রবেশ করতে হবে। তাই বাবা এবং মায়ের খিদমত আমাদের জন্য অপরিহার্য, তাদের কথা শরীয়ত সম্মতভাবে হলে আমার উপর মানাটা অপরিহার্য। এমনকি আমি যখন নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছি, মা বাবা ডেকেছেন, তো তাদের ডাকে সারা দেওয়াটা, নামাজ ভেঙে, আমার জন্য অপরিহার্য। তাই এই আজকের আলোচনায় আমরা বিশদ আলোচনা করতে পারছি না, একদিন মা বাবার উপর এবং মন্দ মৃত্যু থেকে বাঁচার কারণের উপর আমরা অনেক আলোচনা আপনার সামনে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। নাম্বার চার যেটা, সেটা হচ্ছে মুসলমানদের কষ্ট দেয়া। মুসলমানদেরকে যারা কষ্ট দেয় তাদের ব্যাপারে সন্দিহান মুসলিম ইকরামগণ, তাদের ব্যাপারে বুজুর্গানের দিন ওলামা ইকরাম সন্দিহান যে তারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে কিনা। খ্রিস্টানেরা যদি ইমানটাই আমার হারা হয়ে যায়, ইমানটাই আমার কাছ থেকে ছুটে যায়, আমি আর কি নিয়ে কবরে গেলাম? পুরো জিন্দগিটাই আমার বেকার বৃথা, আমি আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে উপস্থিত হব? তাই খ্রিস্টানেরা ইমানকে আমরা, ইমান নামক সম্পদের আমরা পাহারা দেই, এটার হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে, অর্থাৎ নাম্বার এক নামাজে অলসতা, নাম্বার দুই মদ্যপান, নাম্বার তিন মা বাবার অবাধ্যতা, নাম্বার চার মুসলমানদেরকে কষ্ট দেয়া, এই চরিত্রগুলো যদি আমাদের ভেতর থাকে, এগুলাকে আমরা পাক সাফ করি। মুসলমানদের কষ্ট দেয়া অত্যন্ত খারাপ কাজ, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, মান আজা মুসলিমান ফাকাদ আজানি, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল, ওমান আজানি, যে আমি নবীকে কষ্ট দিল ফাকাদ আজানা, সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দিল, আল্লাহ নবীকে কষ্ট দিল, তার ঈমান কিভাবে সেফ হতে পারে? সে কিভাবে মুসলমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে? তাই প্রিয় ইসলামী ভাইরা, আমলের উপর আমি আমলের বলে বলিয়ান না হয়ে, অর্থাৎ আমল করব কিন্তু শুধু আমলের উপরেই আমি ভরসা করে থাকবো যে আমার আমল তো অনেক দুরুস্ত, আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো না। আল্লাহ তাআলার দয়ার উপর আমাকে ভরসা রাখতে হবে যে আল্লাহ তোমার দয়ায় আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আমল এটা করছি, তুমি করতে বলেছ, তোমার মহাব্বতে করছি, তোমার ফরমাবরদারিতে করছি, শুধু একক আমলের উপর ভরসায় না থাকা, আল্লাহ তাআলার রহমতের উপর ভরসায় থাকেন, আল্লাহ তাআলার রহমতের উপর আপনি দৃষ্টি রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়ায় মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আল্লাহ ওয়ালারা যখন মৃত্যুর সময় আসবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন আপনাকে কোলে নেওয়ার জন্য তাশরীফ আনবেন, গোসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, কারণ যাদেরকে স্মরণ করা হয় মৃত্যুর সময় তাদের দেখা অবশ্যই পাবেন, তারা যখন উপস্থিত হবেন, শয়তান সেখানে আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য আর উপস্থিত হতে পারবে না, উপস্থিত হলেও সে পালাতে বাধ্য হবে। কারণ যেখানে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলি সাল্লাম অবস্থান করেন, সেখানে শয়তান উপস্থিত থাকতে পারে না, শয়তান পালাতে বাধ্য হয়। তাই কৃষ্ণাই ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, যেই কারণগুলোর সূত্র ধরে আমাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, একটা হচ্ছে মেয়েদের প্রতি আসক্তি, ছোট বাচ্চাদের প্রতি আসক্তি, ছোট সুন্দর নাদুস নুদুস বাচ্চা যেগুলোকে দেখলে ভালো লাগে, উত্তেজনা বেড়ে যায়, যৌন চাহিদা কামনা পূর্ণ করার জন্য যৌন কামনা পূর্ণ করার জন্য, বাসনা পূর্ণ করার জন্য তাদের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকা, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমাদের ঈমানের অত্যন্ত ক্ষতির একটা দিক রয়েছে। আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। অনুরূপ ভাবে মুসান্নিফিন ইকরামগণ বলছেন, যারা মুহাসসিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলছেন, যে ব্যক্তি আজান দেওয়ার সময়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন গল্প স্বল্পে লিপ্ত থাকে, কথাবার্তায় লিপ্ত থাকে, বা নিজের ব্যবসা বাণিজ্য ইত্যাদি দুনিয়াবি কাজে লিপ্ত থাকে মৃত্যুবরণ করার সময়। মৃত্যুর সময় তার ঈমানও ছিনে নেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই আজান যখন হয় তখন চুপচাপ থাকা, আজানের জবাব দেয়া, মুয়াজ্জিন যেভাবে বলছেন মুয়াজ্জিনের শব্দগুলোকে রিপিট করা। রিপিট করবেন তো লাখ লাখ সওয়াব আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে দান করবেন। তাই আমাদের উচিত আজানকে, মসজিদকে, আল্লাহ তাআলার যেগুলা শরীয়তের নিদর্শনাবলী রয়েছে সেগুলোকে সম্মান করা, আলিমকে সম্মান করা, ইলমকে সম্মান করা, মসজিদকে সম্মান করা, মাদ্রাসাকে সম্মান করা, মহাব্বত করা, মাদ্রাসা যারা পড়ছে তাদেরকে মহাব্বত করা, সম্মান করা, শরীয়ত নিয়ে যারা আছেন মুফতিয়ানে কেরাম তাদেরকে সম্মান করা, মহাব্বত করা, নিজেও কিছু কিছু শেখার চেষ্টা করা, মৌলিক যেগুলা শরীয়তের ইলম রয়েছে সেগুলো তো আমার জন্য শেখাটা ফরজ। তাদের সাথে মহাব্বত রেখে আমার ঈমানকে মজবুত করা, আমার ওই খুঁটিনাটি জিনিস যেগুলা দ্বীনের ব্যাপারে জানা আমার উপর ফরজ সেগুলা শিখে নেয়া। আর আপনাদেরকে আজকে এমন কিছু ওয়াজিফা আপনাদের সামনে উপস্থাপন করব যে ওয়াজিফার কারণে আমাদের ঈমানটা সেফ থাকবে। একটু গুনাহ থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে, এবং যেই কারণগুলোর কথা বলা হয় তো সেই কারণগুলো থেকে আমাকে পুনঃপবিত্র করতে হবে। ঈমানের হিফাজতের চারটা ওয়াজিফা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। নাম্বার এক হচ্ছে প্রতিদিন সকালে 41 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা, সকালবেলা সূর্য উদিত হওয়ার আগে এই আমলটা আমরা করতে পারি শুরুতে এবং পরে, অর্থাৎ এই ওয়াজিফাটা পড়ার আগেও দরুদ শরীফ, পরেও দরুদ শরীফ পড়ব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা, সাজারায়ে আত-তারিয়ার মধ্যে আমির আল সুন্নাহ যারা মুরিদ তারা এই সাজারা শরীফের মধ্যে এই ওয়াজিফাটা আপনারা পেয়ে থাকেন। ফজরের নামাজের পর 41 বার পড়ে নেই, কতক্ষণ লাগবে? 41 সেকেন্ড তো হয়তো লাগবে না, ভালো করে একটা মিনিট লাগবে, বা আস্তে আস্তে পড়ুন আপনি, 2-3 মিনিট লাগবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা, ইনশাআল্লাহ আপনার ঈমান হেফাজত থাকবে। নাম্বার দুই, যেটা আমল, যে শোয়ার সময় রাতে যখন ঘুমোবেন তখন আপনি সব কিছু শেষ করার পর সুরা কাফিরুনটা পড়ে নেবেন। সুরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সুরাটা প্রতিদিন রাতে আপনার যেন সর্বশেষ আমল হয়। প্রত্যেক কাজ করার পর, অন্যান্য ওয়াজিফা দরুদ শরীফ যা কিছু পড়ার পাঠ করে নেওয়ার পর সর্বশেষ আমল হচ্ছে সুরা কাফিরুনটা পড়ে নেবেন একবার, ইনশাআল্লাহ এর বরকতে আপনার ঈমান মৃত্যুর সময় হিফাজত থাকবে। আচ্ছা, নাম্বার তিন, যে আমলটা করব সেটা হচ্ছে তিনবার সকাল এবং সন্ধ্যায় তিনবার করে এই ওয়াজিফাটা করব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়্যান না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এটা খুব সুন্দর একটা আমল, যেটা সাজারায়ে আত-তারিয়ার মধ্যে আমির আল সুন্নতের সাজারা শরীফের মধ্যে রয়েছে, এটাও আমরা করতে পারি। তো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমাদের ঈমান মৃত্যুর সময় হিফাজত থাকবে। আরেকটা ওয়াজিফা আপনাদেরকে দিব, যে বুজুর্গরা বলেন যে হযরতে খাজা খিজির আলা নবীনা আলাইহিস সালাতু সালাম, খিজির আলাইহিস সালাতু সালামের মূল নাম যে ইয়াদ রাখবে তার মৃত্যুর সময় ঈমান হিফাজত থাকবে, তার মৃত্যুর সময় ঈমান ছিনিয়ে নেয়ার ইনশাআল্লাহ কোনো সম্ভাবনা থাকবে না। খিজির আলাইহিস সালাতু সালাম নবী যিনি এখনো হায়াতের মধ্যে আছেন, তার মৃত্যু এখনো হয় নাই জাহিরি ভাবে, ওনার নাম কি? আবুল আব্বাস বালিয়া বিন মালকান আল খিজির, আবুল আব্বাস বালিয়া বিন মালকান আল খিজির, এই নামটা ওনার নামটা, মূল নামটা উপাধি সহ আমরা মুখস্থ রাখি ইনশাআল্লাহ। যদি ইয়াদ থাকার জন্য আমাদের বাচ্চাদের নামও কারো নাম রেখে দিতে পারি ইনশাআল্লাহ, ডাকতে ডাকতে এই নামে আমি অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ, এই নাম পাঠে উচ্চারণে আমি অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। ওই নবীকে মহাব্বত করার সদকায়, ওই নবীর নামকে মহাব্বত করার সদকায় আল্লাহ তালা আমার ঈমানকে হেফাজত রাখবেন। তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার, আমার ঈমানের মজবুত খুঁটিকে আরও মজবুত করার আল্লাহ তালা তৌফিক নাসিব করুন। আল্লাহ তালা আমাদের যেগুলো গুনাহের অভ্যাস রয়েছে সেগুলো থেকে তওবা করে সেগুলো একেবারে ছেড়ে দেওয়ার আমাদের তৌফিক নাসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলা হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم.